এবার শুরু হচ্ছে সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয়, ইরানের সেনাধিনায়ক কাসেম সোলেইমানের নিহত হবার ঘটনা ও সংশ্লিষ্ট পূর্বাপর ঘটনা প্রবাহ। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
জি সাবরিনা, ধন্যবাদ আপনাকে। সাবরিনা, যেমনটি কিনা বললেন, ইরানের সেনাধিনায়ক কাসেম সোলেইমানির নিহত হওয়ার ঘটনা এবং সংশ্লিষ্ট পূর্বাপর ঘটনা প্রবাহ, এ নিয়েই আমাদের আজকের আলাপন টকশোর আলোচনা। আলাপন অনুষ্ঠানের সূচনা করছি আমি সরকার কবিরউদ্দিন। আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টা থেকে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অব সিকিউরিটি ও গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ। নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ বিশ্লেষক, ভাষ্যকার সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং নিউ ইয়র্ক প্রবাসী গ্রন্থকার, ভাষ্যকার, টক শো বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। আমরা যদ্দূর জানি, এ পর্যন্ত জানতে পেরেছি যে আজ সোমবার তেহরানে বিপুল জনসমাগম হয়। ইরানের আম জনতা, আপামর জনগণ বিপুল সংখ্যায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই সঙ্গে সেনাধিনায়ক যিনি নিহত হলেন কাসেম সোলেইমানি, তার নিহত হওয়ায় শোক ব্যক্ত করেছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বনি দিয়েছে। যুক্তরাষ্ট্র নিপাত যাক বলে ধিক্কার ব্যক্ত করেছে। ইতিমধ্যে আমরা বিশ্ব প্রেক্ষাপটে মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জার্মানি এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতি মোটামুটি সমর্থনই ব্যক্ত করছে। ওদিকে বিপরীত অবস্থানে রয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স। ইতিমধ্যে উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে খুব একটা সরকারি পর্যায়ে কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি। তবে আমাদের ঢাকা সংবাদদাতা ইতিমধ্যে জানিয়েছেন যে ঢাকায় যে দূতাবাস রয়েছে ইরানের, তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছেন শোক প্রকাশের জন্য। তো আমরা এই প্রেক্ষাপটে এখন আমাদের তিন অতিথি উত্তরদাতাদের প্রারম্ভিক মন্তব্য শুনে নিতে চাই। প্রথমেই যাচ্ছি ডক্টর সাঈদ ইফতেখারের কাছে। জি
ধন্যবাদ। যে বিষয়টা দাঁড়িয়েছে, আজকে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করবার পর যে মধ্যপ্রাচ্যের যে জটিল পরিস্থিতি সেটি আরেকটু জটিলতার দিকে গেল এবং একটি জটিল অবস্থা তৈরি হয়েছে সেখানে। তো মধ্যপ্রাচ্যকে ঘিরে যে শান্তির আশা ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন, তো এই শান্তি ফিরিয়ে আনবার বিষয়টা এই ঘটনার ফলে আরো জটিল হয়ে গেল।
সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আমরা, আমাদের এই পৃথিবী গ্রহ এই মুহূর্তে ঠিক কিরকম অবস্থানে রয়েছে বলে আপনার মনে হয়?
অশান্ত, অস্থিতিশীল, উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর পরিণতিরও আশঙ্কা অস্বীকার করা যায় না। পুরো জিনিসটা এখন এমন একটা দিকে গেছে, একটু মিসক্যালকুলেশন হলে ধরা যাক ইরান হয়তো পক্ষ থেকে দু একটা তাদের সাথে সংশ্লিষ্ট কোন দেশের কোন ফোর্স যদি কিছু করে বসে বলে যুক্তরাষ্ট্র ধারণা করে, তখন তারা যদি সেটাকে প্রভাবশালী মনে করে মূল ভূমিকে ইরানের উপরে আক্রমণ করে, এবং বিশ্ব রাষ্ট্রপতি ইতিমধ্যেই বলেছেন কমপক্ষে 52টি স্থান তিনি চিহ্নিত করেছেন আক্রমণের জন্য, তো ধারণা করা যায় সে দেশের ইনফ্রাস্ট্রাকচার তো আছে, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত। এবং সবচেয়ে বড় কথা যেটা আশঙ্কার কথা আরেকটা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সেই দেশে মানে হাজার বা কয়েক হাজার বছরের অনেক ধরনের এবং সাম্প্রতিক সহ কয়েক হাজার বছর থেকে অসাধারণ সব কালচারাল জায়গা আছে, স্থান আছে, স্থাপনা আছে, সেগুলোর উপরে আক্রমণ করবেন বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন গতকাল। আজকে আবার তার দৃঢ় উক্তি করেছেন এবং এইটার ফলে মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে বলে ধারণা করা যায়। তো সেগুলো এবং সামরিক স্থাপনার উপরে একটি স্থাপনার উপরে যদি আক্রমণ করে তখন পাল্টাপাল্টি শুরু হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে এই যুদ্ধের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে বিশ্বকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জি মোহাম্মদুল ভাই, আপনি এই যে কালচারাল সাইটস, কালচারাল অবস্থানের কথা উল্লেখ করলেন, কদিন থেকেই কালচারাল সাইটস এর উল্লেখ আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের মধ্যেও একটু দ্বন্দ্ব রয়েছে, এই কালচারাল সাইটস বলতে কি অসামরিক অবস্থান বোঝাচ্ছে না সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অবস্থান, যার মধ্যে ধর্মীয় অবস্থান যেমন কারবালা এগুলো অন্তর্ভুক্ত রয়েছে কিনা?
কারবালা ছাড়া যেমন পার্সিয়ান সাম্রাজ্য, সাইরাসের যে স্থাপনা সমূহ সেই সমস্ত আছে। তারপর সেখানে তেহরানের একটি অসাধারণ দুই শতাব্দী আগে নির্মিত প্রাসাদ কমপ্লেক্স আছে, মানে মানব জাতির জন্য। এটার মধ্যে ইউনেস্কো যে ডিক্লেয়ার করেছে এই ধরনের কয়েক ডজন সাইট সহ অসংখ্য অসাধারণ গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। যেমন ইরাক যুদ্ধের পরে সেখানকার মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হলো, তার থেকে এমন সব জিনিসপত্র লুট পাঠিয়ে গেল যেগুলো মানব জাতির প্রাচীনতম ঐতিহ্যের মধ্যে অন্যতম, সেগুলো লুটপাট হয়ে গেছে। এবং অনেকের ধারণা এটা মানে ডেলিভারেটলি লুটপাট করিয়ে সেগুলো পশ্চিমের দেশগুলোতে নিয়ে আসা হয়েছে, হয়তো 50-25-100 বছর পরে সেগুলো প্রকাশ পাবে। তো যাই হোক, সেগুলো তো অন্তত আছে কোথাও, কিন্তু এগুলো যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। এবং আমরা আশা করব অন্তত এখন বলা হচ্ছে যে প্রশাসনের ভিতরে, মার্কিন প্রশাসনের ভিতরে কেউ কেউ এটার সাথে দ্বিমত প্রকাশ করেছেন। জাতিসংঘের এই সম্পর্কিত যিনি দায়িত্বপূর্ণ ব্যক্তি কর্মকর্তা, তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন কনভেনেন্টে স্বাক্ষর করে যে এই ধরনের স্থাপনার উপরে কখনো কেউ আক্রমণ না করার যে এগ্রিমেন্ট কনভেনেন্ট সেটাতে স্বাক্ষর করেছে, ফলে আশা করা হোক যে তারা করবে না শেষ পর্যন্ত, কিন্তু প্রেসিডেন্ট বিরক্তি করেছেন এটি মানে আশঙ্কার কথা।
জি মাহমুদ রেজা চৌধুরী, আমরা দেখছি যে পর্যন্ত আমরা প্রাথমিক অবজারভেশন ও পর্যবেক্ষণ যেটা উল্লেখ করলাম কিছুক্ষণ আগে, যে বিশ্বজুড়ে কোথাও এই ইস্যুটিকে নিয়ে এ পর্যন্ত খুব একটা প্রতিক্রিয়া ব্যক্ত হতে আমরা শুনিনি বা দেখিনি, যদিও এটা একটা প্রচন্ড একটা বিরাট নিরাপত্তা ইস্যু হয়ে দেখা দিয়েছে। এবং এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও, যেটা কিনা মেল্টিং পট সংস্কৃতির দেশ, পৃথিবীর সব দেশের মানুষ এখানে আছে যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যেও প্রকাশ্যে খুব একটা মন্তব্য, সমালোচনা, আলোচনা বা প্রতিক্রিয়া আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। একটা চাপা আতঙ্ক, একটা চাপা উত্তেজনা, উদ্বেগ, এরকম কিছু কিছু লক্ষ্য করা যাচ্ছে। আপনি কি মনে করেন?
ধন্যবাদ। আমি আমার পূর্ব দুই অতিথির বক্তব্যের সাথে একটা সম্মান প্রদর্শন করে শুধু যোগ করছি এই যে প্রতিক্রিয়া দেখা যায়নি, তার মূল একটি কারণ হচ্ছে বিশ্ব বিভক্ত শুধু নয়, বিশ্ব শতভাগে বিভক্ত। এখন কোন শিবিরে কোন কাজটি কেন করা হচ্ছে এটা বুঝতে এবং এটার নিজ নিজ স্বার্থ শ্রেণী স্বার্থকে রক্ষা করতেও অনেক সময় শ্রেণী বা গোষ্ঠী বা জাতি বা রাষ্ট্র কিংকর্তব্য বিমূল হয়, যেটা এখন সর্বত্রই দেখা যাচ্ছে। এবং এর ফলে এর একটি আরেকটি কারণ হচ্ছে যে পৃথিবীতে ধ্রুপদী জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং অসহিষ্ণুতা রূপান্তরিত হবে এখন একরকম একবিংশ শতাব্দীতে একরকম উগ্র জাতীয়তাবাদ, একরকম উগ্র বর্ণবাদ এবং চরম অসহিষ্ণুতার দিকে এগোচ্ছে রাষ্ট্র, জনগণ, শ্রেণী, পরিবার সর্বত্রই। তো এই সবকিছুর মিল মিশ্রণই যে প্রতিক্রিয়াটা আমরা দেখছি বিশ্বব্যাপী বিভিন্ন আক্রমণ এবং বিশেষ আক্রমণের ঘটনায়। পৃথিবী বিচলিত, আবার বিচলিত নয়, এরকম অবস্থাটায় মানে মানুষ আসলে কিংকর্তব্য বিমূঢ়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিংকর্তব্য বিমূঢ়, তারা জানছে না। একদিকে শোনা যাচ্ছে তারা এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করছে, যদি ইরান যদি কোন রকম কাউন্টার অ্যাকশন না নেয় তাহলে ইরানের উপর তাদের যে স্যাংশন গুলো আছে তারা উজ্জ্বল করে নেবে, সেটা হয়তো কার্যকরী হচ্ছে না। আবার পরবর্তী পরে এখানকার সরকার প্রধান বলছেন যে আমি ওর 52 বা 53টি কালচারাল ইনস্টিটিউশন ধ্বংস করে দেবো। এই ধরনের কথাবার্তা কোন সভ্য সমাজ সভ্য সংস্কৃতি বা কোন সভ্য সভ্যতায় আসতে পারে বলে আমার মনে হয় না, এটাই আমার মন্তব্য।
জি ডক্টর সাঈদ ইফতেখার, আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন যে যুক্তরাষ্ট্র 52টি অবস্থান নির্দিষ্ট করে রেখেছে, চিহ্নিত করে রেখেছে যেখানে যুক্তরাষ্ট্রের তরফে আঘাত হানা হতে পারে। তো 52টি কেন?
52টি উনি আসলে কেন সেটা আসলে বলা মুশকিল, কিন্তু মূল হচ্ছে যে এটি মূলত একটি রেটোরিক, এক ধরনের যুদ্ধ অবস্থা যখন তৈরি হয় তখন প্রতিপক্ষকে আপনার নানান ধরনের রেটোরিক দিয়ে মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করে দেওয়া হয়। এটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই কৌশল, অর্থাৎ বলা হচ্ছে যে তুমি যদি কোন রকমের প্রতিশোধ নেবার চেষ্টা করো তাহলে তোমাদেরকে আক্রমণ করা হবে। এবং সেখানে কালচারাল সাইটের কথা যেমন বলা হয়েছে, তেমন বলা হয়েছে যে ইরানের যে অর্থনীতি সেটা কিন্তু নির্ভরশীল যে আপনার আপনার পেট্রোলিয়ামের উপর, তেলের উপর। সুতরাং তার যে বিভিন্ন যে অয়েল রিফাইনারিগুলি রয়েছে সেগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে, অর্থাৎ এটা এক ধরনের ভীতি সঞ্চার করা যে তুমি যাতে আর কোন রকমের পদক্ষেপ না নাও। সুতরাং এই জায়গাটিকে মাথায় রেখেই কিন্তু সেখানে বলা হয়েছে। এবং সেটা বলতে যে পূর্ববর্তী বক্তারা যেটা বললেন তাদের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে কোন আধুনিক যে ওয়ারফেয়ার, সে আধুনিক ওয়ারফেয়ারে কিন্তু কতগুলো নিয়ম নীতি মানা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কতগুলো কনভেনশন তৈরি হয়েছে, সে কনভেনশনে কিন্তু কখনোই বলা হয় না যে এই সমস্ত যে সমস্ত হিস্টোরিক্যাল যে হেরিটেজ গুলি রয়েছে, যে সমস্ত কালচারাল সাইটস রয়েছে, সেগুলি কিন্তু যুদ্ধ যখন হয় বা এমনকি যখন বক্তব্য দেয়া হয় তখন কিন্তু এ ধরনের সাইটগুলোকে টার্গেট করা হয় না। এবং ইতিপূর্বে কোনো মার্কিন প্রেসিডেন্ট কিন্তু কখনোই বলেননি যে আমরা কোনো যে কালচারাল সাইটস রয়েছে সেগুলিকে আমরা ধ্বংস করে দেব। বরং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় দাঁড়িয়েছে, অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপই যে আমাদের সমর্থনযোগ্য তা নয়, কিন্তু তদুপরিও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় সমস্ত কালচারাল সাইটগুলিকে রক্ষার পক্ষেই দাঁড়িয়েছে। এবং এ ধরনের কালচারাল সাইটকে ধ্বংস করে দেওয়া আমরা দেখেছি আইসিসদেরকে, আমরা দেখেছি আল কায়দাকে, আমরা দেখেছি তালেবানকে। সুতরাং বিশ্ব অনেকটা স্তম্ভিত হয়ে গিয়েছে, অনেকটা হতবাক হয়ে গিয়েছে, এমনকি মার্কিন জনগোষ্ঠীও যে যখন মার্কিন প্রেসিডেন্ট বলে বসলেন যে উনি কালচারাল সাইটগুলিকে আক্রমণের লক্ষ্যবস্তু করবেন। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলোতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিশ্বের যে রাজনীতির যে প্যাটার্নটা, সেই রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এক ধরনের অসহিষ্ণু উগ্র জাতীয়তাবাদী যে রাজনীতি সেটার একটা একটা উত্থান আমরা বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে, যেটা যে রাজনীতির বিরুদ্ধে অন্তত তাত্ত্বিকভাবে হলো মার্কিন যুক্তরাষ্ট্র গত 50 বছর দাঁড়িয়েছিল সে রাজনীতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আজকে আমরা সরে যেতে দেখছি। এবং এটি হচ্ছে বিশ্ব রাজনীতির জন্য, আন্তর্জাতিক শান্তির জন্য অত্যন্ত একটা বিপজ্জনক অবস্থান।
জি মাহমুদুল্লাহ ভাই, আমরা এই এই পরিস্থিতিতে আরেকটি বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে, সেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে ইরান মোটামুটিভাবে মূলত তার অর্থনীতির জন্যে তেল সম্পদের উপরই নির্ভর করে এসেছে, তেল সরবরাহের উপরই। কিন্তু ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ইরান বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সোমালিয়াতে পাঠিয়েছে, পাঠাচ্ছে, এবং সেই সব সমরাস্ত্র আবার চলে যাচ্ছে লোহিত সাগর হয়ে হুথি যোদ্ধাদের কাছে, লড়াকুদের কাছে ইয়েমেনে। তার মানে হচ্ছে যে মোটামুটিভাবে তেল সম্পদ ছাড়াও তারা অস্ত্র ব্যবসাতেও ব্যাপৃত হয়েছে। আপনি কি বলেন?
ওদের যে অস্ত্র যেগুলো বলছেন সেটা হচ্ছে ওদের পক্ষের যে সমস্ত শক্তি আছে তাদের জন্য অস্ত্র সরবরাহ করা, এগুলো টাকার বিনিময় না হয়ে এমন হতে পারে ওদেরকে এমনিতে দিচ্ছে তাদের নিজের শক্তি বৃদ্ধির জন্য, আঞ্চলিক ওই অঞ্চলে তার শক্তি বৃদ্ধির জন্য সেটা। আর দুটো কথা, এর আগে যে প্রতিক্রিয়ার কথা বলেছিলেন, প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রে ঢের হয়েছে, ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থী লিডিং যারা সবাই এটাকে মানে নিন্দা করেছেন এবং বলেছেন যে এটা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তার জন্য একটা হুমকি তৈরি করে ফেলেছে এবং বিশ্বকে অশান্ত করে দিচ্ছে, এটা তিনি তিনজন কয়েকজনই বলেছেন। এবং কংগ্রেসনাল লিডারশিপের মধ্যে যারা ডেমোক্রেটিক পার্টি, বিশেষ করে সেনেটর ন্যান্সি পেলোসি এবং ইন্টেলিজেন্স কমিটির সাব কমিটির চেয়ার অ্যাডাম শিফ, তারাও এটা নিন্দা করেছেন। পত্রপত্রিকাগুলো এবং ভাষ্যকাররা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, বিশেষজ্ঞরা, তারা বলছেন পত্রপত্রিকা এডিটোরিয়াল আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের 80টির বেশি সামরিক স্থাপনা আছে, সেগুলো যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে, এই সমস্ত কথা হচ্ছে। আর 52টি কেন চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এর আগে সেখানে যখন প্রেসিডেন্ট কার্টারের আমলে 52 জনকে ওরা আটক রেখে এমবেসিতে দীর্ঘদিন পর্যন্ত আটক রেখেছিল, সেই সেটার প্রতিশোধ হিসেবে 52টা স্থান চিহ্নিত করেছেন। যাই হোক, এখন যে মানে অবস্থা, এইটার ফলে কোথায় কখন কে আক্রমণ করে বসে এবং তারপর এমন হতে পারে। আর একটা কথা, এই ব্যক্তি যে আসলে মানে কি হত্যার আগভাগেই সেই দিনই তার সাথে ইরাকের প্রধানমন্ত্রী বলছেন মাহদি, যে তার সাথে সেই দিনই তার কথা মিটিং হওয়ার কথা ছিল এবং সেটার পারপাস ছিল সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা মানে একটা মানে উত্তেজনা পরিবেশটা বন্ধ করে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এমন হতে পারে যে এই আক্রমণের আরেকটা পারপাস হতে পারে, মানে একেবারেই নট আউট অফ দি রিয়েলম, সেটা হলো ওই এই দুই মহাশক্তি ওই অঞ্চলে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটাকে ব্যাহত করে দেওয়া এবং অস্থিতিশীল অশান্ত পরিস্থিতিকে আরো চাড়িয়ে দেওয়া। এবং এই পরিস্থিতিকে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই হত্যাকাণ্ডকে মানে কঠোর মানে অত্যন্ত মজবুত ভাবে সমর্থন করা হয়েছে এবং বলা হয়েছে এটা দরকার ছিল, তাদেরকে রুখতে হবে। এবং সেই রাষ্ট্র পক্ষ থেকে নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বলতে মানে এক ধরনের ওখানে আরো আক্রমণ চালানোর ব্যাপারে উৎসাহ দিয়েছিল সেগুলি মনে হচ্ছে।
জি, নিরাপত্তা ইস্যু এবং সে সঙ্গে আন্তর্জাতিক কূটনীতি, এখান থেকে কিছুটা হলেও মোহাম্মদুল্লাহ ভয়ে আপনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু উল্লেখ করেছেন এই এই ইস্যুটার। তো আমরা কোনো কোনো মহল থেকে শুনতে পেয়েছি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আলোচনায় বিভিন্ন অনুষ্ঠানে যে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যেও এই রকম একটা পদক্ষেপ হয়তো বা নেওয়া হয়েছে।
এটা তো আপনি দেখেছেন অনেকগুলো অনেক ভাষ্যকার সেটা উল্লেখ করেছেন স্পষ্টত, যে এটা দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া এই একটা। এবং এই সাধারণত এই যে ভারত যেরকম কাশ্মীরে তাদের একটা বহরের উপরে পাকিস্তান পন্থী লোকরা মানে জঙ্গিরা আক্রমণ করেছে এটা বলে সেই তার পরবর্তীতে কি সব কাণ্ড সেখানে ঘটিয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফলে অনেকের ধারণা করা হয় যে সেরকম আক্রমণ নিজেরাই করেছে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য। অনেক সময় মানে কোন দেশের নেতৃত্ব সংকটাপন্ন সময়ে পড়লে তারা এই ধরনের অন্য দেশে যুদ্ধে বা আক্রমণ ইত্যাদিতে জড়িয়ে পড়ে এবং তখন দেশে দেশপ্রেমের একটা আবহাওয়া তৈরি করার জন্য, তার পক্ষে সমর্থন বলিষ্ঠ করার জন্য। এটার সাথে সেরকম রাজনৈতিক ক্যালকুলেশন নাই, এটা অস্বীকার করা মুশকিল।
জি প্রফেসর ইফতেখার, আমরা বিশ্লেষকদের কারো কারো মুখ থেকে শুনেছি যে জীবিত সুলাইমানি যুক্তরাষ্ট্রের জন্য বোধহয় বেশি ভালো ছিল, আবার কেউ কেউ বলছেন যে তার নিহত হওয়াটাই যুক্তরাষ্ট্রের জন্য বেশি কাম্য বেশি লাভজনক বলে প্রতীয়মান হবে। আপনার বিশ্লেষণ কি বলে?
আসলে সুলাইমানির মৃত্যুর পর বা হত্যাকাণ্ডের শিকার হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের যে নীতি বা মধ্যপ্রাচ্য আরো তাদের নীতি পরিচালনা করা আরো কঠিন অবস্থায় নিয়ে পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে এসেছিল, 5,200 জন সৈন্য সেখানে ছিল এবং যখন সোলেমানি হত্যাকাণ্ডের শিকার হন, তার আগে আমরা দেখেছি ইরাকে ব্যাপক বিক্ষোভ ইরাকি সরকারের বিরুদ্ধে, ইরানে আমরা দেখেছিলাম ব্যাপক বিক্ষোভ ইরানের সরকারের বিরুদ্ধে। দুটো দেশই অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং এর পিছনে রয়েছে আপনার যে ইরাক যুদ্ধের ফলাফল এবং ইরানের উপর যে মার্কিন নিষেধাজ্ঞা। কিন্তু জনগণের ক্ষোভটা কিন্তু যে পড়েছিল আপনার তাদের নিজ নিজ সরকারের উপরে, এবং ইরান সরকারের নানা ধরনের নিপীড়নমূলক নীতির ফলও ইরানের নারী সমাজ এবং ইরানের ব্যাপক জনগোষ্ঠী একটা ক্ষোভ ছিল। কিন্তু এই সোলেমানির হত্যাকাণ্ডের পর যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটা জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, অর্থাৎ সমস্ত ক্ষোভটা হঠাৎ করেই আবার চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আমরা দেখলাম যে ইরাকে এবং ইরানে লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে এসছে, অর্থাৎ রাজনৈতিক কৌশলগত দিক থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভুল পদক্ষেপ ছিল। এটা অনেক বিশ্লেষকই সেভাবে বিষয়টা দেখছেন, আমার কাছে বিষয়টা সেরকমই মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোলেমানির কতগুলো বিষয় ছিল যেটি মার্কিন স্বার্থ বিরোধী, কিন্তু তাকে হঠাৎ করে হত্যা করে ফেলার পরে এই যে জনগোষ্ঠীর ক্ষোভটা সেটা হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গিয়েছে। এখন যে আরেকটা যে বিষয় দাঁড়িয়েছে যে আমরা জানি যে ইরাকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী কিন্তু উপস্থিতি রয়েছে, সাদ্দাম হোসেন পরবর্তী ইরাক কিন্তু এখনো এক ধরনের ব্যর্থ রাষ্ট্র বলতে যেটা বোঝায় সে ধরনের ব্যর্থ রাষ্ট্রের অবস্থায় আছে, অর্থাৎ রাষ্ট্র হিসাবে এটি কিন্তু এখনো নিজেকে কনসলিডেট করতে পারেনি। তার অর্থ হচ্ছে যে ব্যাপক সংখ্যক শিয়া মিলিশিয়া গোষ্ঠী সেখানে কিন্তু অবস্থান করছে, এবং এই শিয়া মিলিশিয়া গোষ্ঠীর একটা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বিভিন্ন যে মার্কিন সৈন্যবাহিনী এখনো ইরাকে রয়ে গেছে। অর্থাৎ এই সোলেমানির হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যে মার্কিন যে অবস্থান শুধুমাত্র ইরাকে নয়, যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশে রয়েছে তাদেরকে একটা বিপজ্জনক অবস্থানের মধ্যে ঠেলে দিল। সুতরাং সার্বিকভাবে সোলেমানির হত্যাকাণ্ড মার্কিন স্বার্থের অনুকূলে গিয়েছে বলে আমার কাছে মনে হয় না। এবং এক্ষেত্রে আরেকটি বক্তব্য আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট বারাক ওবামার মানে বারাক ওবামাকে অনুসরণ করেছেন, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে নির্বাচনের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ওসামা বিন লাদেনকে হত্যাকাণ্ডের নির্দেশ দিলেন এবং এটি তার নির্বাচনে সফলতা দিয়েছে। অনেকে বলতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই পদক্ষেপ অনুসরণ করেছেন, কিন্তু এখানে যে একটা মিসক্যালকুলেশন হয়েছে সেটা হচ্ছে যে কাসেম সোলেমানি ছিলেন একজন সামরিক জেনারেল এবং উনি একজন সরকারি ব্যক্তি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত 40 বা 50 বছর ইতিহাস দেখলো আমরা এ ধরনের কোন ইতিহাস দেখি না যে একটি দেশের সেনাবাহিনী প্রধানকে বা একটি দেশের নিরাপত্তা বাহিনী প্রধানকে হত্যা করে ফেলা। ফলে কাসেম সোলেমানের মৃত্যু এবং ওসামা বিন লাদেনের মৃত্যুর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, এবং মার্কিন জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের বিপদের মুখে ঠেলে দেওয়াকে সমর্থন করছেন না। সুতরাং এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপটি কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিযুক্ত, এ ধরনের প্রশ্ন কিন্তু মার্কিন সমাজ থেকেও উঠে আসছে এবং নানা বিশ্লেষকরা এবং ডেমোক্রেটিক পার্টির অনেকেও কিন্তু এই পদক্ষেপটির কঠোর সমালোচনা করছেন।
জি মাহমুদ রেজা চৌধুরী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির ওপর এই কাসেম সোলেমানির নিহত হওয়ার ঘটনার প্রভাব, বিশেষ করে 2020 দৃষ্টিশক্তির যে প্রখরতা সেরকম ভাবে 2020 ইলেকশনে এর কোনো প্রভাব পড়বে কিনা?
এটা একটা 2020 টাইপ কোশ্চেন, যে এটার হ্যাঁ এবং না দুটোই উত্তর হতে পারে। প্রথমত কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিষয়টা তাদের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এটা 70% বলা যাবে না, এই কারণে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নীতিটাই এই নির্বাচনে মূল বিজয় বা পরাজয়কে নির্ধারণ করে। অর্থনীতি একটা আছে, চিকিৎসা একটা আছে, তারপর ইমিগ্রেন্ট ইস্যু আছে, এগুলো মূল ইস্যু, এবং ইরাকে যেগুলো বাইরের ইস্যু মানে পররাষ্ট্র নীতি যুক্ত ইস্যু, সেগুলোতে সাধারণ জনগণ খুব একটা রিয়াক্ট করে বা অ্যাক্ট করে বলে আমার দৃষ্টিতে মনে হয় না, তারা ন্যাশনাল ইস্যু নিয়ে বিশেষ রিয়াক্ট করে। তবে একটা জিনিস হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প, যেটা আগেও বিশ্লেষক একজন বলছেন, ইফতেখার সাহেব বলেছেন যে হি ইজ ফলোয়িং ওবামা, ওবামা ওসামা বিন লাদেনকে আক্রমণ করেছিল এবং ইনি সাথে সাথে ব্যাখ্যাও দিয়েছেন ওসামা বিন লাদেনকে হত্যা করা বা তাকে আক্রমণ করা আর সোলাইমানকে অ্যাটাক করা একই জিনিস না। তবে এই জিনিসটা কিছুটা প্রভাব বিস্তার করবে মানুষের মনে, কিন্তু সেটা নির্বাচনকে যদি আপনি লক্ষ্য করেন সেখানে খুব কম প্রভাব ফেলবে বলে আমার মনে হয়, কারণ নির্বাচন ইস্যু এর সাথে বিশেষ রিলেটেড না। আর তাছাড়া সোলাইমানি মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারির কাছে যতটা প্রিয় বা পরিচিত, যতটা সাংঘাতিক ছিল, সাধারণ জনগণের কাছে সোলাইমানি ততটা না পরিচিতও ছিল না, ততটা ইম্পর্টেন্সও তার ছিল না। তবে যদি ইরান কোন রকম অ্যাটাক করে সেরকম, তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে ঘুরে যেতে পারে। আর যদি তা না হয়, তাহলে আমার মনে হয় না ইলেকশনে এটার কোনো ডিরেক্ট ফলাফল, যেটা ফলাফলকে চেঞ্জ করতে পারে, তেমন কিছু ঘটার সম্ভাবনা কম।
জি মাহমুদুল্লাহ ভাই, আপনি তো রোনাল্ড রেগানের সময় থেকে নিয়ে এই অবধি বিভিন্ন প্রেসিডেন্টের শাসনামলের ঘটনা প্রবাহ প্রত্যক্ষ করেছেন, তার নিয়ে সংবাদ করেছেন, সংবাদ পর্যালোচনা করেছেন, শুনেছেনও। তো আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত কতখানি প্রজ্ঞাসুলভ প্রমাণিত হবে বলে মনে হতে পারে?
প্রজ্ঞা তো পরিচয় বহন করবে না তার দেশের লোকের কাছে, এমনকি অন্ধ সমর্থক কেউ ছাড়া, যারা যুদ্ধদেহী জঙ্গি মনোভাব পোষণ করেন তারা ছাড়া সেনেটর গ্রাহাম এই ধরনের লোক আছেন। যাই হোক, কিন্তু এইটার প্রতিক্রিয়া 2020 সাল নির্বাচনে করতে পারে, বরং উল্টো ভাবে। সেটা হচ্ছে তার কথাবার্তা, বিশেষ করে মানে কালচারাল সাইট গুলোর উপরে আক্রমণের কথা এটা বলা, এবং ওই এলাকাকে এই আক্রমণের দ্বারা অস্থিতিশীল করে দেওয়া সম্পর্কে করার কারণে একটা ধারণা হবে যে ওই পদে এখন একজন স্টেডি হ্যান্ড এবং স্থিতধী ব্যক্তির দরকার। ফলে সেই কারণে ডেমোক্রেটিক পার্টির থেকে যদি বাইডেন বা এই ধরনের কেউ নমিনেশন পেয়ে যান, এবং পেয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত উজ্জ্বল হবে, এবং তারা এই মুহূর্তে মনে হচ্ছে ডেমোক্রেটিক পার্টি একটা ডিজায়ারের মধ্যে আছে, তাদের কোন ক্যান্ডিডেট এর পক্ষে খুব সমর্থন আসছে না। কিন্তু প্রেসিডেন্ট এই কাণ্ডের পরে সম্ভবত বাইডেন বা তার মতো আর কেউ মোস্ট প্রবলি তিনি বেশি উপকৃত হবেন, একজন অভিজ্ঞ জানু এবং স্টেডি হ্যান্ড স্টেবল ব্যক্তি তার পক্ষে হয়তো মানে ওই পার্টির নমিনেশন পাওয়া ইজিয়ার হবে, এবং আগামী নির্বাচনেও সম্ভবত সেটা সেই ধরনের একজন প্রার্থীর জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনাটাকে অবধারিত করে দেবে না, কিন্তু একটু বাড়িয়ে দেবে, একটু উজ্জ্বলিত করবে। ফলে প্রেসিডেন্ট যে ধরনের আশাবাদ থেকে যদি ক্যালকুলেশন করে থাকেন এই আক্রমণ তার পক্ষে যাবে সম্ভবত, সেটা তার পক্ষে না গিয়ে তার ক্ষতিও করে ফেলতে পারে।
যে আমি আমার এখনকার এই যে জিজ্ঞাসা আপনার সামনে তুলে ধরতে যাচ্ছি, সেটা নিয়ে তিন বক্তার কাছেই যাব। শুরু করছি মোহাম্মদুল্লাহ ভাই আপনাকে দিয়ে। আমরা দেখেছি যে ইরান, সিরিয়া, ইরাক, গোটা মধ্যপ্রাচ্য এবং গোটা মুসলিম জাহানেই কাসেম সুলাইমানির ভাবমূর্তি অনেকটাই মহানায়কের মতো, একটা বিরাট ব্যক্তিত্ব, একজন হিরো হিসেবে তাকে অনেকে বিবেচনা করে থাকে। সে জায়গায় যিনি নিযুক্ত হলেন, ইরানের শীর্ষ অবস্থান থেকে যাকে নিযুক্ত করা হলো, তিনি হলেন তাঁরই সহকারী ইসমাইল কানি। তো ইসমাইল কানির এই জায়গায় অবস্থানে বর্তমান ইরানের অবস্থানটাকে, বহমানতাকে কতখানি বজায় রাখবে বলে মনে হয় বা রাখতে পারবে বলে মনে হয়?
ওটা তো একটা আপনার সুসংগঠিত বাহিনী, একজন ডেফিনেটলি ডাইনামিক লিডার থাকেন বা ডিসাইসিভ লিডার থাকেন, সেটা একটা হতে পারে। ফলে ওই যে মানে সিংহাসনে রামের জুতো রেখে লক্ষণ শাসন করছেন, তো ওই ইমেজটা এখানে তারা কাছে লাগাবে, তার ইমেজ। এবং তিনি যদি ওই দেশের প্রধান নেতা তো খামেনি, ফলে তিনি এটা পরিচালনা করবেন, আর এই নতুন যে অধিনায়ক তার পক্ষে তার পূর্ববর্তী মানে হিরোকে অনুসরণ করা, এবং তার এটা একটা সুসংগঠিত বাহিনী, অত্যাধুনিক বাহিনী, এত সমস্ত অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও সেই দেশ যে এখনো টিকে আছে, এবং মোটামুটি এই কিছুদিন আগে সেখানে যে বিক্ষোভ ইত্যাদি হলো গণ বিস্ফোরণের মতো মনে হচ্ছে, সেটা কিছু জেনুইন হতে পারে, কিছু বাইরে থেকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা ছিল না সেটাও বলা মুশকিল, সম্ভবত সেটাই সবচেয়ে বেশি কারণ ছিল। তো যাই হোক, ফলে ওই আমার মনে হয় না এটার দ্বারা খুব বেশি উপকৃত মানে ক্ষতিগ্রস্ত হবে সেই দেশ এবং সেই দেশের এই বাহিনী।
জি, ডক্টর ইফতেখার এবং মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের দুজনের কাছে এই ইসমাইল কানির নিয়োগের ব্যাপারটা নিয়ে আসবো। তার আগে আমাদের একজন শ্রোতা কল করেছেন কক্সবাজার থেকে বাংলাদেশের। জি ভাই, কে বলছেন আপনি, নাম বলুন, তারপরে আপনার প্রশ্ন। হ্যালো,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম?
আমি কক্সবাজার থেকে, বাংলাদেশের কক্সবাজার থেকে নাসিরউদ্দিন বলছিলাম।
জি নাসিরউদ্দিন সাহেব, জি বলেন।
জি, আমি বলছি যে ইরানে এত বড় একটা ঘটনা ঘটল, হয়তো উনি বলেছে যে যারা সুলেমানি তাদের লোকজনকে হত্যা করার পরিকল্পনা করছে, তারপরে হয়তো উনি এদের সতর্ক করতে পারত, এজন্য পরিকল্পনা থেকে দূষণ না আসলে আমি তাদেরকে হত্যা করবো বা আক্রমণ করবো, এ ধরনের কোন শর্ত দিতে পারত, শর্ত না দিয়ে যে সহজে তাকে হত্যা করলো, এটা আপনাদের দৃষ্টিতে উনি অন্যায় করছেন কিনা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
না, আমরা তো ঠিক ওই বিচারকের অবস্থানে নেই, কে কতটা অন্যায় করলো না করলো ওটা নিয়ে আমরা ঘটনা বিশ্লেষণ করছি, কিন্তু তারপরেও আমাদের তিন অতিথি উত্তরদাতাকে বলছি যে আপনারা কি ওর এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন।
আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোসাদ্দেক ক্ষমতাচ্যুত করা হলো, তিনি সেকুলার ছিলেন, আধুনিক ছিলেন, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং সেই দেশে তাকে ক্ষমতাচ্যুত করে বন্দীগর রাখা হলো দীর্ঘদিন, সেই থেকে সেই দেশের উপরে এই যে পশ্চিমা দেশ করে মার্কিন আধিপত্য বিস্তার করে রাখা এবং সার মতো একটা জগজ্জল পাথর এবং সাবাক বাহিনী, খুনি বাহিনী একটা তার সার ছিল, এরা ট্রেন করে এরা সমর্থন দিয়ে তাকে চালিয়েছে এবং সেই দেশের তৈল সম্পদকে কুক্ষিগত করে রেখেছিল, ফলে তাদের খুব দীর্ঘদিন এখন সেই দেশে আপনার তিনি বাহিনীর প্রধান হয়ে এদের বিরুদ্ধে কি করেছেন বলা মুশকিল। তিনি তার দেশের অবস্থান শক্তিশালী করার জন্য ওই এলাকায় কাজ করেছেন বলেই তো ধারণা হয়।
জি, ডক্টর ইফতেখার, মাহমুদ রেজা চৌধুরী, এ ব্যাপারে আর কিছু বলবেন আপনারা, মন্তব্য করবেন আমাদের বক্তার শ্রোতার মন্তব্যের উপর?
আমি তাহলে একটু কিছু বলছি, সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন যে কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের পর যিনি এখন এসেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান
ইসমাইল কানি, জি
জি, তার নেতৃত্বে সেটিকে কিভাবে পরিচালিত হবে, এটি হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড বলা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একটি ফর্মাল বাহিনী, সুতরাং একজন চলে যান আরেকজন আসেন, সেটিতে কতগুলি ডেকোরাম আছে, সেই একটা কতগুলি নিয়ম নীতি আছে, তার মধ্যে দিয়ে সেই বাহিনীটি পরিচালিত হবে। সুতরাং এর মধ্যে দিয়ে খুব বড় ধরনের কোনো পরিবর্তন বা কিছুই আমরা সেখানে দেখবো না, সেটি একটি ধারাবাহিক ভাবে কিন্তু সেটা চলে যাবে। যেমন একজন সেনাবাহিনী প্রধান যখন অবসরে যান আরেকজন সেনাবাহিনী প্রধান আসেন, তিনি সেই বাহিনীকে পরিচালিত করেন, অনেকটা সেরকম ভাবেই সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড সেখানে পরিচালিত হবে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের কোনো ব্যাপক কোনো পরিবর্তনও আমরা দেখবো না। এবং ইরান একটি অত্যন্ত যেটা বলা হয় যে পলিটিক্যাল ম্যাচুরিটি, সেই পলিটিক্যাল ম্যাচুরিটি কিন্তু ইরান দেখিয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত কোনো আক্রমণ করেনি এবং খুব সম্ভবত তারা কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে না, শুধুমাত্র কিছু পলিটিক্যাল রেটোরিক ছাড়া, কারণ তার একটা আভ্যন্তরীণ জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীকে তাকে সামনে কিন্তু তার রাজনীতি থেকে মানে ক্যারি অন করতে হবে, ক্যারি আউট মানে পরিচালিত করতে হবে এবং সেই জনগোষ্ঠীকে শান্ত রাখার জন্য তাকে বলতে হবে যে আমরা এটা করব সেটা করব, এবং এটা কিন্তু আরেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আরেকটা যে বিষয় এবং এই ধরনের উত্তপ্ত রেটরিক কিন্তু আমরা দেখতে থাকবো আরো সামনে কিছুদিন যাবত। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন জেনারেল কাসেম সুলাইমানির মৃত্যুতে, হ্যাঁ, মুসলিম জাহানের অনেকেই শোকাগ্রস্ত হয়েছেন, কিন্তু একই সাথে আপনি যদি খেয়াল করবেন মুসলিম জাহানের একটা অংশ কিন্তু উল্লাসও প্রকাশ করেছেন, শুধুমাত্র যে ইরাকে তা কিন্তু নয়, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতেও, কারণ তাদের অনেকের কাছে প্রতিভাবান হয়েছে জেনারেল কাসেম সুলাইমানি একজন শিয়া এবং বিশেষ করে যারা ইসলাম পন্থার রাজনীতি করেন, ওহাবি মতাদর্শ ভিত্তিক ইসলাম পন্থার যে রাজনীতি যেটা মানে সুন্নি মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী, তাদের কাছে কাসেম সুলাইমানি হচ্ছেন এক ধরনের পলিটিক্যাল এনিমি হিসেবে তারা চিহ্নিত হয়েছেন। তারা মনে করছেন যে কারণ এই ধরনের যে ইসলাম পন্থা যে আন্দোলন, সে আন্দোলনের সাথে কিন্তু সৌদি আরবের একটা যোগাযোগ আমরা দেখেছি ঐতিহাসিক ভাবে। এবং আপনি যদি দেখেন মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সেখানে কিন্তু দুইটি মেরু শক্তি, একটি হচ্ছে একদিকে হচ্ছে সৌদি আরব, আর একদিকে হচ্ছে ইরান। এবং সুন্নি মুসলিম জাহানের যে ইসলামপন্থার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু সৌদি আরবের সঙ্গে কানেক্টেড। এবং সৌদি আরব যে কোনো মূল্যে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে হ্রাস করার পক্ষে, এবং সে লক্ষ্যে যে কোনো কার্যকলাপে কিন্তু সৌদি আরবের সমর্থন রয়েছে আমরা দেখেছি। এই জন্য আমরা সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক আমরা দেখেছি, এবং এর ফলে আমরা এই যে ঘটনার পর সৌদি আরব থেকে কোনো সমালোচনা বা কোনো নিন্দা বাক্য বা কোনো বক্তব্য আমরা দেখিনি। এবং সৌদি সুরের সাথে সুর মিলিয়ে একটি অংশ, শুধু যে মাত্র যারা এ ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন তারাও নয়, এ ধরনের রাজনীতির সাথে যারা সম্পর্কিত বা সমর্থক, তারা মনে করছেন যে জেনারেল কাসেম সোলেমানি একজন হত্যাকারী, এবং তারা ওভাবে বিষয়টাকে প্রজেক্ট করেছেন যে উনি ইরাকে এবং সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছেন। সুতরাং আমরা মুসলিম বিশ্বে দু ধরনের প্রতিক্রিয়া দেখেছি। বড় প্রতিক্রিয়াটা হচ্ছে যে কাসেম সোলেমানির মৃত্যুতে অনেকেই শোকগ্রস্ত হয়েছেন, অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, এটি হচ্ছে বড় অংশ। কিন্তু আরেকটি অংশ, সেই অংশটিকে কিন্তু ইগনোর করবার মতো নয়, তারা সেই মৃত্যুতে অনেকটা খুশি হয়েছেন। অনেককে আমরা দেখি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং দু ধরনের প্রতিক্রিয়া আমরা কাসেম সোলেমানির মৃত্যুতে দেখেছি। এবং এই যে প্রতিক্রিয়াটা, এই প্রতিক্রিয়াটা আমরা দেখেছি যে ইরানকে এবং সৌদি আরবকে কিভাবে আপনার যে সুন্নি জনগোষ্ঠী দেখছে। কেউ মনে করছে যে ইরান হচ্ছে লিবারেটর ফোর্স, কেউ মনে করছে ইরান হচ্ছে এখানে আরেকটি আগ্রাসী শক্তি, যাদের লক্ষ্য হচ্ছে যে সুন্নি আরব বিশ্বের উপর একটা শিয়া আরব, শিয়া ইসলামের মতবাদকে চাপিয়ে দেওয়া। সুতরাং এই নিরিখেও আমরা মুসলিম বিশ্বের যে যে প্রতিক্রিয়া, সেখানেও আমরা একটি বিভক্ত প্রতিক্রিয়াকে আমরা দেখতে পেয়েছি।
জি, ডক্টর ইফতেখারের মন্তব্যের প্রেক্ষিতে সূত্র ধরেই আমি অত্যন্ত নির্মোহ একটা রেফারেন্স দিচ্ছি। যুক্তরাষ্ট্রের কোন কোন বিশ্লেষক কাসেম সুলেমানিকে ধুরন্ধর স্ট্র্যাটেজিস্ট বলে চিহ্নিত করেছেন, কেউ কেউ আবার এক্সেলেন্ট স্ট্র্যাটেজিস্ট বলে চিহ্নিত করেছেন। মাহমুদ রেজা চৌধুরী, কি বলবেন?
সুন্দর প্রশ্ন, যেটা অনেক আগে উল্লেখ করতে চেয়েছিলাম যে কাসেম সুলেমানিকে আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রি এবং মিলিটারি জেনারেলসের অনেকেই তাকে একজন ধুরন্ধর বলুন কিংবা খুব বুদ্ধিসম্পন্ন প্রতিভা সম্পন্ন স্ট্র্যাটেজিস্ট বলুন, তারা সেভাবে দেখেছে। এবং তারা মনে করেছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে কাসেম সুলেমানি রুল করেন, স্ট্র্যাটেজিক্যালি রুল করেন যে কিভাবে এইখানে কোন অঞ্চলে কিভাবে শাসনটাকে বা আমেরিকাকে ঠেকানো যাবে, এগুলো রুল করতেন বা ডিকটেট করতেন কাসেম সোলাইমানের ইন্টেলিজেন্স আইডিয়াস গুলো। সে কারণে তারা আমেরিকান অনেক জেনারেলরাও তাকে বলেছেন যে সে একজন দ্রুত এবং খুব কারো কাছে ভালো কারো কাছে দুষ্ট স্ট্র্যাটেজিস্ট, বাট স্ট্র্যাটেজিস্ট ইজ স্ট্র্যাটেজিস্ট, এটা সব বেশি থাকে। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ব্রিটিশরা পাক ভারতে যেমন ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে পুরো পাক ভারত ও মহাদেশকে বিভক্ত করেছিল, আজকে আমেরিকাকে দেখলেও মনে হয় মধ্যপ্রাচ্যে ঠিক তেমনি ভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দ্বারাই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইমপ্যাক্ট গাইড করতে চাচ্ছেন। এবং শিয়া সুন্নি একটা মেজর ইস্যু, এবং শিয়া ও সুন্নিকে যত ভাগ করা যাবে, মুসলমানদের মধ্যেও ওয়াহাবি গ্রুপের মধ্যে আরো কয়েকটা যেন ভাগ করা যাবে, সেইভাবেই তারা চেষ্টা করতেছে। এই চেষ্টা তারা করে যাবে, কারণ এখন মধ্য কি বলে সোশ্যালিজম ফল করার পর থেকেই কিন্তু এখন মূল শক্তি হচ্ছে রিলিজিয়ান, এবং রিলিজিয়ান বলতে হচ্ছে ইসলাম, ইসলাম ভার্সেস দ্য রেস্ট। এবং আমরা এই দিকতে একদিকে আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত, শিয়া বলি কিংবা সুন্নি বলি, কেউই আসলে মূল ইসলামের যে মেসেজ তার সাথে নেই, তারা সবাই তারা বিভিন্ন রেটরিক একটা আইডিয়াস নিয়ে তারা রিলিজিয়ানকে দেখার চেষ্টা করছে। সো দিস ইজ এ ডেঞ্জারাস ফর দ্য কামিং ওয়ার্ল্ড।
জি, আমাদের হাতে সময় একদম নেই, আমরা শেষ করছি। বেশ কিছুকাল যাবতই আফ্রিকা মহাদেশে ইরানিদের ঐতিহাসিক ধারায় আগের মতোই ধর্মপ্রচার, বিশেষ করে শিয়া ধর্মমতের প্রচার বিশেষ গুরুত্বের সঙ্গেই পরিলক্ষিত হয়ে এসেছে। কিন্তু পরবর্তী সময়ে বিশেষ করে সুলাইমানির কর্মকৌশলে ইরান আফ্রিকাকে অস্ত্র বাণিজ্যের ক্ষেত্র হিসেবেও ব্যবহার করেছে। একই সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কোনো কেন্দ্রবিন্দুর অবস্থান আফ্রিকা না হলেও ভবিষ্যতে এটার কোনো রদবদল ঘটার সম্ভাবনা থাকবে কিনা সে জিজ্ঞাসা আমরা ভবিষ্যতের কাছ থেকেই জানতে পারব। ডক্টর সাইদ ইফতেখার, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি টানবো। আজকে আপনাদের সময়ের জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ সবাইকে, সালাম নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।